বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 5ই মার্চ, 21শে ফাল্গুন এবং ফার্সি 15ই আসফান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে প্রবেশ করেছে, চার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চায় আমেরিকা। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এবং বাংলাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, মাঠ প্রশাসনকে কঠোর মনিটরিং এর নির্দেশনা দেয়া হয়েছে। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। তারপর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জৈতুন গাছ লাগালেন ইরানের সর্বোচ্চ নেতা। গাজা যুদ্ধ বন্ধে ওআইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে, জেদ্দা বৈঠকের আগে ইরানের মুখপাত্রের প্রেস ব্রিফিং। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করার কথা জানালেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এবং বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ, তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে সবসময় ফিলিস্তিনের পক্ষে কাজ করে এবং ফিলিস্তিনিদেরকে স্মরণে রাখে তা আজ আবারও তুলে ধরেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনেয়ী। তিনি আজ তিনটি গাছের চারা রোপণের পর বলেছেন, আজ যেসব গাছ লাগানো হয়েছে তার মধ্যে একটি হল জৈতুন গাছ। মুসলিম ও প্রতিরোধী ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে এই গাছটি লাগানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সালাম পৌঁছে দিতে এটি একটি প্রতীকী পদক্ষেপ। এর মাধ্যমে বলতে চাই, আমরা বৃক্ষরোপণের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের কথা মনে রাখি। আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনেয়ী জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে তিনটি গাছের চারা রোপণ করেন তার দপ্তরের প্রাঙ্গণে। এর মধ্যে একটি ছিল জৈতুন গাছ। ফিলিস্তিনিদের শান্তি প্রচেষ্টা এবং প্রতিরোধের প্রতীক হচ্ছে এই জৈতুন গাছ। বৃক্ষরোপণের পর সর্বোচ্চ নেতা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। এটা ছিল ইরানিদের জিহাদ, কারণ প্রায় এক বছর ধরে সারা বিশ্বে ইরানি জাতির শত্রুরা ইরানি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। জনগণ ভোট দেওয়ার মাধ্যমে নতুন এক বীরত্ব গাথা তৈরি করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদ ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছে ইরান। 57 সদস্য বিশিষ্ট এই সংস্থার জরুরি বৈঠককে সামনে রেখে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি গতকাল এ মন্তব্য করেন। আজ আরও পরে সৌদি আরবের জেদ্দা শহরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বছর 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এই নিয়ে জেদ্দায় এ ধরনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের মুখপাত্র তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমেরিকার সীমাহীন সমর্থন নিয়ে ইসরায়েল যখন গাজায় ভয়াবহ যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে, তখন ওআইসিকে এ পরীক্ষা দিতে হবে যে ফিলিস্তিনিদের সমর্থনে তারা কতখানি ব্যবস্থা নেয়ার সামর্থ্য রাখে। কানআনি বলেন, গাজাবাসী ফিলিস্তিনিদের রক্ষা করতে, বিশেষ করে জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে মুসলিম নেতাদেরকে একটি কঠিন ও সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা অভিযানে 30,534 জন ফিলিস্তিনি শহীদ এবং 71,920 জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী এবার আরব সাগরে সরাসরি একটি ইসরায়েলি কন্টেইনার বাহি জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার রাতে এ ঘোষণা দিয়ে বলেছেন, কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি কন্টেইনার বাহি জাহাজ MSC স্কাইতে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো জাহাজটিতে সরাসরি নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে জানান সারি। তিনি বলেন, ইসরায়েলি জাহাজে আঘাত হানার আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই মুখপাত্র আরও বলেন, ওই দুই হামলা প্রমাণ করেছে ইয়েমেনের উপকূল দিয়ে যাতায়াতকারী রণতরী ও বাণিজ্যিক জাহাজে একসঙ্গে হামলা চালানোর সক্ষমতা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর রয়েছে। জেনারেল সারি এ ঘোষণা দেওয়ার আগে পশ্চিমা সূত্রগুলোর বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হয় যে এডেন সাগরে একটি নৌ দুর্ঘটনা ঘটেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই সংগঠনের সিনিয়র নেতা ওসামা হামাদান। তিনি বলেছেন, গাজা যুদ্ধে ওয়াশিংটন ও তেলাবিব যে পরাজয়ের সম্মুখীন হয়েছে, আলোচনার টেবিলে তাদেরকে অপকৌশল ও ফাঁকিবাজির মাধ্যমে তা পুষিয়ে উঠতে দেবে না হামাস। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ও পলিট ব্যুরো সদস্য হামদান সোমবার বৈরুতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময় চুক্তি করার লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোতে কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাস প্রতিনিধিদের যখন জটিল আলোচনা চলছে, তখন হামাদান এ মন্তব্য করলেন। ওই আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার সামনে ইহুদিবাদ ইসরায়েল প্রতিবন্ধকতার পাহাড় দাঁড় করিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করার কথা জানিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করা হবে। মঙ্গলবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নতুন একটা ফর্মুলা করা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে ইতিমধ্যে অনুমোদনও নেওয়া হয়েছে, যা চলতি সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের একটা সংখ্যা থাকে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নজর রাখা হচ্ছে। বাংলাদেশের তেলের দাম ডিজেল প্রতি লিটার 109 টাকা, কলকাতাতে সেটা 133 টাকা। কাজেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জেলা প্রশাসকদের বিরাট ভূমিকা ছিল, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে। সামনে যে সময়টা আসছে মার্চ সহ বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন রাখার ব্যাপারেও ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পরিবেশ নিয়েও কথা হয়েছে জেলা প্রশাসকদের সঙ্গে। সেচ সহ সবকিছুতে সৌর বিদ্যুতের আওতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা বলেছেন জেলা প্রশাসকরা, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ, তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আজ মঙ্গলবার ইস্তফা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অভিজিৎবাবু বলেন, আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি, এই যোগদানটা আমি শিগগিরই করব, সম্ভবত 7 তারিখে। একই সঙ্গে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিজেপির উপরমহলে যে নির্বাচন কমিটি আছে তারা। এদিকে সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল এবং দলটির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এ সম্পর্কে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,
অভিজিৎবাবু ক্যান্ডিডেট হওয়ার সময় আপনাকে একটা এফিডেভিট দিতে হবে, কল্যাণদা এফিডেভিটের আইনের খুঁটিনাটি সব বলে দিতে পারে। সারা ভারতবর্ষে বিজেপির যে সাংসদরা আছেন এবং যারা হবেন তাদের এফিডেভিটের অপরাধের অংশ যদি একজনের ক্রিমিনাল লিস্ট থাকে,
তিনি বলেন, হলফনামা থেকে প্রমাণিত হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির কতজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে যেগুলো বিচারাধীন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে এবং এতে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল গত 7 অক্টোবর থেকে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আসছে তার প্রতিবাদে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ওয়েস্টার্ন গ্যালিলির ঘেশের হাফিজ কিবুৎজে এলাকায় বেশ কয়েকটি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া আল বাগদাদি আউটপোস্টের ভেতরে একটি সামরিক বখরের উপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিখুঁতভাবে হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা আহত হয়েছে। আল মায়াদিন টেলিভিশন জানায়, লেবানন থেকে ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলে প্রায় 30টি রকেট ছোড়া হয়। এদিকে ইসরায়েলের হিব্রু ভাষার পত্রপত্রিকা জানিয়েছে, লেবানন থেকে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি ইহুদি বসতিতে হামলা চালানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলি নারীদেরকে ধর্ষণের ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আমলে না নেয় এ পদক্ষেপ নিয়েছে দখলদার ও খুনি এই সরকার। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিক মানসিকতা ও সম্প্রসারণকামী নীতির তীব্র সমালোচনা করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাশ্চাত্যের রাজনৈতিক পরিস্থিতি বিপর্যয়কর এবং বর্তমানে তারা নৈতিকতা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বৈঠক থেকে সিরিয়া সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের প্রতি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নিরবচ্ছিন্ন সমর্থন ও সহযোগিতার কারণে সিরিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার সরকারকেই দোষারোপ করেছে। সিরিয়া এ ধরনের ভিত্তিহীন কথাবার্তাকে সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ হিসেবে ঘোষণা দিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবটি বর্ণবাদী চিন্তা চেতনায় পরিপূর্ণ। বিবৃতিতে আরো বলা হয়, পাশ্চাত্যের ক্ষমতায় যেসব রাজনীতিবিদ রয়েছেন তাদের অনেকেই ঔপনিবেশিক মানসিকতা সম্পন্ন এবং তারা সম্প্রসারণকামী। পশ্চিমাদের বাস্তবতা বিবর্জিত বক্তব্য থেকে তাদের বিপর্যয়কর রাজনৈতিক অবস্থার প্রমাণ পাওয়া যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ক্যারিবীয় দ্বীপ দেশ হাইতির দুটি বড় কারাগারে বন্দুকধারী সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে কারাগার দুটি থেকে হাজার হাজার বন্দী পালিয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকার তিন দিনের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। কারাগারে হামলা পরিচালনাকারী গ্যাং লিডাররা দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ দাবি করেছেন। বর্তমানে হেনরি কেনিয়া সফরে রয়েছেন। সরকারের কয়েকটি বিবৃতি উল্লেখ করে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী পোর্ট অব প্রিন্স এবং পার্শ্ববর্তী আরেকটি শহরের প্রধান দুই কারাগারে হামলা চালানো হয় এবং এতে অন্তত 4,000 বন্দী পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। কারাগারে হামলার সময় বন্দুকধারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং এতে অন্তত 12 জন নিহত হয়েছে, যার মধ্যে কয়েকজন পুলিশ সদস্য রয়েছে। প্রধানমন্ত্রীর অবর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে থাকা অর্থমন্ত্রী প্যাট্রিক বোইস ভার্ট পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সব ধরনের উপায় অবলম্বনের নির্দেশ দিয়েছেন। তিনি কারফিউ বলবৎ এবং পালিয়ে যাওয়া বন্দীদের আবার গ্রেফতারের আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় বার্ষিকীতে প্রবেশ করেছে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করেন। এ যুদ্ধ জিয়ে রাখার পেছনে আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইউক্রেন যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এটি ব্যাপক ক্ষয়ক্ষতিবহুল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করেন, যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ জিয়ে রাখা। 2022 সালের 22 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন কর্মকর্তারা যখনই শান্তি আলোচনার বিষয়টি উত্থাপিত হয়েছে, তখনই তারা একথা বলেছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্বকে এমন একটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রথম স্বার্থ বা লক্ষ্য হচ্ছে যুদ্ধ জিয়ে রেখে রাশিয়াকে দুর্বল করা। হোয়াইট হাউস মনে করে এই যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হবে ইউক্রেনের পক্ষ থেকে আসা সামরিক হুমকির উৎস মোকাবেলা করতে গিয়ে রাশিয়াকে তার গুরুত্বপূর্ণ সব সম্পদ ব্যয় করতে হবে। সেই সাথে যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে সমান মর্যাদা অর্জনে তার রাজনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বেগ পেতে হবে, অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা। আমেরিকার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে রাশিয়া ও ইউরোপের মধ্যকার সহযোগিতা ছিন্ন করতে আগ্রহী। শীতল যুদ্ধের পর থেকে দশকের পর দশক ধরে আমেরিকা রাশিয়ার ব্যাপারে এই টার্গেট বাস্তবায়নের চেষ্টা করে আসছে। প্রকৃতপক্ষে আমেরিকার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইউরোপে জ্বালানি সরবরাহে রাশিয়ার বিকল্প উৎস দাঁড় করানো। ইউক্রেন যুদ্ধ জিয়ে রেখে আমেরিকার তৃতীয় লক্ষ্য হল ইউরোপের সামরিক শিল্প সক্রিয় করা এবং পুনরায় সামরিকীকরণে উৎসাহিত করা। মার্কিন যুক্তরাষ্ট্র এটা জানে যে শুধুমাত্র মার্কিন বাহিনী দ্বারা সামরিক কার্যক্রম পরিচালিত হলে বিশ্বে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত বা প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করার ক্ষেত্রে ওয়াশিংটনের চতুর্থ লক্ষ্য হল রাশিয়া, চীন ও ইরান সহ আমেরিকার বিরোধীদের মোকাবেলা করার জন্য তার ইউরোপীয় মিত্রদেরকে সংঘবদ্ধ করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়ে আমেরিকা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তারা এমন এক নতুন বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হতে পারে যেখানে আমেরিকার মোড়লিপনার আর কোনো সুযোগ থাকবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সরকার। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
রমজানে পণ্য সরবরাহ ও মূল্য ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে তাদের কঠোর নজরদারিতে রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম দিককার বিভিন্ন মন্ত্রিসভা বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। ওইসব বৈঠকে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আসন্ন রোজার মাসে দ্রব্যমূল্য ও রোজা সংশ্লিষ্ট পণ্যের সরবরাহ পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে বিষয়েও বারবার তিনি নির্দেশনা দিয়েছেন এবং তাগিদও দিয়েছেন। প্রধানমন্ত্রী তখন বলেছেন কারসাজি যারা করে তাদের দিকে দৃষ্টি বাড়াতে হবে। তিনি বলেছেন খাদ্যপণ্য আমদানি করে সীমিত কয়েকটি গ্রুপ, তারাও এখানে সবসময় একটা খেলা খেলতে চায়, সেক্ষেত্রে প্রশাসনকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে রমজান মাসে যে পণ্যগুলো বেশি লাগে সেগুলোর মূল্য যেন ঠিক থাকে এবং বাজারে যেন সরবরাহ নিশ্চিত থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এমন বাস্তবতায় চলমান জেলা প্রশাসক সম্মেলনেও নানা নির্দেশনা তুলে ধরছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কার্য অধিবেশন শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কেউ পণ্যের মজুত করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং আমি এখন আপনাদের মাধ্যমে সকলকে বলছি যে এরকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আর পণ্যমূল্য সহনীয় রাখতে ডিসিদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসকদের আমরা রিকোয়েস্ট করেছি তারা যেন প্রতি মাসেই এবং প্রতি সপ্তাহে প্রয়োজন হলে দ্রব্যমূল্য বিশেষ করে এই রোজা রাখ দিয়ে যেন তারা একটা সহনীয় পর্যায়ে থাকে সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রংধনু আসর।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো
ভালো ও সুস্থ আছো। প্রত্যেক আসরের মতো আজও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইমাম জাফর আস সাদিক আল ইসলামের নাম শুনেছ। 83 হিজরি 17 রাবিউল আওয়াল পবিত্র মদিনায় জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পিতা ইমাম মোহাম্মদ বাকির ছিলেন মহানবীর আহলে বাইতের সদস্য, আর মা ছিলেন উম্মে ফারওয়াহ ফাতিমা। অনন্য চরিত্র ও নৈতিকতার অধিকারী ইমাম সাদিক আল ইসলাম ছিলেন অত্যন্ত দূরদর্শী, বিচক্ষণ ও মহাজ্ঞানী। পিতার পাশাপাশি দাদা ইমাম জাইনুল আবেদিন আল ইসলামের কাছেও শিক্ষালাভ করেন তিনি।
বন্ধুরা, আজকের আসরে এই মহান মনীষীর জীবন থেকে নেয়া কয়েকটি ঘটনা শোনাব, আর সবশেষে থাকবে একটি নাতের আসুল। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে সত্য ঘটনাগুলো শোনা যাক।
পরিবারে লোক সংখ্যা বৃদ্ধির কারণে হযরত ইমাম জাফর সাদিক আল ইসলামের খরচাদি অনেক বেড়ে গেল, তাই তিনি সাংসারিক খরচাদি মেটানোর জন্য ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো উপায়ে আয়ের উৎস বাড়ানোর চিন্তাভাবনা করতে লাগলেন। একবার তিনি 1000 দিনার জোগাড় করে তার গোলাম মুসাদ্দিফকে দিয়ে বললেন, এই দিনারগুলো নিয়ে মিশরে গিয়ে ব্যবসা করার প্রস্তুতি গ্রহণ করো।
মুসাদ্দিফ 1000 দিনার দিয়ে এমন সব মালামাল কিনল মিশরের বাজারে যেগুলোর চাহিদা বেশি। এরপর মিশরগামী একটা ব্যবসায়ী কাফেলার সাথে সামিল হয়ে মিশরের দিকে চলল।
মিশরের কাছে পৌঁছালে মিশর থেকে ফেরা অপর একটি ব্যবসায়ী কাফেলার সাথে তাদের সাক্ষাৎ হল। উভয় কাফেলার লোকেরা পরস্পরের হাল অবস্থা জিজ্ঞাসা করল। আলাপ আলোচনা ও কথাবার্তার মধ্যে দিয়ে তারা জানতে পারল যে মুসাদ্দিফ ও তার সফর সাথীদের সাথে যে মালামাল রয়েছে মিশরের বাজারে তার খুব চাহিদা আছে। ব্যবসায়ীরা এ খুশির সংবাদ পেয়ে সকলে মিলে এ সিদ্ধান্ত নিল যে শতকরা 100 ভাগ লাভ না করে তারা মালামাল বিক্রি করবেন না।
মিশরে পৌঁছেই তারা বুঝতে পারল যে রাস্তায় ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া খবর সম্পূর্ণ সত্য। এ সময় আগের সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রথমে কালোবাজারির পরিবেশ সৃষ্টি করল, কেউ তাদের মাল দ্বিগুণ দামের কমে বিক্রি করল না। যেহেতু বাজারে সেসব মালের সরবরাহ কম এবং চাহিদা বেশি ছিল, তাই অল্প দিনের মধ্যেই তাদের সমস্ত মালামাল দ্বিগুণ দামে বিক্রি হয়ে গেল।
অন্যান্য ব্যবসায়ীর ন্যায় মুসাদ্দিফও 1000 দিনার মুনাফা নিয়ে মদিনায় ফিরে আসল। সে খুব আনন্দিত মনে ইমাম সাদিক আল ইসলামের খেদমতে উপস্থিত হল। 1000 দিনার করে দুটি থলি ইমামের সামনে রেখে দিল।
ইমাম জিজ্ঞাসা করলেন, এগুলো কি? জবাবে মুসাদ্দিফ বলল, এর মধ্যে একটি থলিতে সে টাকা যা আপনি আমাকে পুঁজি হিসেবে দিয়েছিলেন, আর দ্বিতীয় থলিতে ব্যবসায়ের মুনাফার টাকা যা পুঁজির সমান।
ইমাম সাদিক আল ইসলাম বললেন, মুসাদ্দিফ, অনেক বেশি মুনাফা দেখা যাচ্ছে, বলতো কিভাবে তোমরা এত বেশি লাভবান হয়েছ?
মুসাদ্দিফ বলল, ঘটনা হল আমরা যখন মিশরের কাছাকাছি পৌঁছলাম তখন সংবাদ পেলাম যে আমরা যেসব মালামাল নিয়ে যাচ্ছিলাম সেগুলোর মিশরে খুবই চাহিদা। তারপর আমরা ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে শতকরা 100 ভাগ মুনাফা না করে আমরা কেউ মাল বিক্রি করব না। এ সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করলাম।
ইমাম বললেন, তোমরা আগে সিদ্ধান্ত নিয়েছো যে মুসলমানদের মধ্যে কালোবাজারির পরিবেশ সৃষ্টি করবে, তোমরা কসম করেছো যে মুজির সমান মুনাফা না করে মাল কেউ বিক্রি করবে না। আমি এ ধরনের ব্যবসা ও লাভ কোনো দিন কখনো পছন্দ করি না।
এরপর হযরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম একটি থলে তুলে নিলেন এবং বললেন, এটা আমার পুঁজি। দ্বিতীয় থলেটি সেখানে পড়ে থাকল। ইমাম বললেন, ও টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
এরপর ইমাম বললেন, হে মুসাদ্দিফ, হালাল রুজির মোকাবেলায় তলোয়ার চালনা সহজতর।
ইমাম জাফর সাদিক আলাইহি সালাম নিজের কাজ নিজেই করতেন। একবার তিনি শ্রমিকের পোশাক পরে হাতে বেলচা নিয়ে নিজের জমিতে কাজ করছিলেন। অনেকক্ষণ পর্যন্ত কাজ করার কারণে তার সমগ্র শরীরটা ঘামে ভিজে চুপচুপ হয়ে গেল।
এমন সময় আবু আমর শাইবানী নামের এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। সে দেখতে পেল ইমামের দেহ থেকে টপ টপ করে ঘাম ঝরছে। সে ভাবল হয়তো শ্রমিক পাওয়া না যাওয়াতে ইমাম নিজেই নিজের ক্ষেতে কাজ করা শুরু করেছেন। তাই সে এগিয়ে গিয়ে বলল, হে ইমাম, বেলচাটি আমাকে দিন, বাকি কাজটুকু আমি করব।
ইমাম বললেন, না, আসলে আমি খুব পছন্দ করি যে মানুষ রোজগারের জন্য নিজে পরিশ্রম করবে এবং রুটি রুজি অর্জন করার জন্য রোদের প্রখরতা সহ্য করবে।
এক ব্যক্তি খুব উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে ইমাম জাফর সাদিক আল ইসলামের খেদমতে উপস্থিত হয়ে বলল, আমি খুব দরিদ্র ও অভাবী মানুষ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেন আর আমি যেন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি।
ইমাম সাদিক আলাইহিস সালাম বললেন, আমি তোমার জন্য কখনো এমন দোয়া করব না।
লোকটি একটা চাপা নিঃশ্বাস নিয়ে বলল, হে ইমাম, কি কারণে আপনি আমার জন্য দোয়া করবেন না?
জবাবে ইমাম বললেন, তুমি খুব ভালোভাবেই জানো যে মহান আল্লাহ এ ব্যাপারে একটা পন্থা নির্দিষ্ট করে রেখেছেন। তিনি হুকুম দিয়েছেন যে জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ো এবং পরিশ্রম করো, কিন্তু তুমি চাচ্ছ যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জীবিকা অর্জনের পরিবর্তে দোয়ার দ্বারা রিজিক ঘরে ডেকে আনবে।
লোকটি তার ভুল বুঝতে পেরে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ল।
এবারের ঘটনাটির নাম বন্ধুত্বের চির অবসান। বন্ধুরা, এবার এমন এক লোকের কথা বলবো যিনি হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের বন্ধু হিসাবে খ্যাত ও পরিচিত ছিলেন, কিন্তু একদিন সেই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
তাদের কেউ কোনোদিন চিন্তাও করতে পারেনি যে এ বন্ধুত্বের বিচ্ছেদ ঘটবে, একে অপর থেকে আলাদা হয়ে যাবেন।
একদিন লোকটি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সাথে একটি বাজারের দিকে রওনা হলেন। লোকটির সাথে তার কৃষ্ণাঙ্গ গোলামও ছিল। গোলাম তার মালিকের পিছে পিছে চলছিল।
কিছুদূর চলার পর পেছনে ফিরে সে তাকিয়ে দেখে তার গোলাম নেই। আরো একটু সামনে চলার পর পিছিয়ে ফিরে দেখল গোলামকে দেখা যায় না। কিছুক্ষণ পর আবার মুখ ঘুরিয়ে দেখল, কিন্তু গোলামের কোনো খবর নেই। মনে হচ্ছিল সে বাজারের খেল তামাশা দেখার মধ্যে লিপ্ত হয়ে গেছে আর তার মালিক ও মালিকের সাথীরা অনেক আগে চলে গেছে। চতুর্থবার পিছনে ফিরে দেখে যে তার গোলাম হাজির। গোলামকে দেখে সে ক্রোধে আক্রোশে বলে উঠল,
হারাম জাদা, এতক্ষণ কোথায় ছিলি?
বন্ধুর মুখ থেকে এমন অশ্রাব্য কথাটি শুনে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আশ্চর্যার্জিত হয়ে বললেন, তুমি তার মাকে গালি দিলে, তুমি তার মাকে অবৈধ কর্মের সাথে সম্পৃক্ত করলে। আমি তো এতদিন ভেবেছিলাম যে তুমি একজন মুত্তাকি পরহেজগার লোক, কিন্তু আজ তোমার প্রকৃত রূপ সামনে এসে গেছে। দেখা যাচ্ছে তোমার মধ্যে তাকওয়া পরহেজগারের নাম নিশানাও নেই।
লোকটি বলল, হে রাসুলের সন্তান, এ গোলামটি আসলে সিন্ধি, তার মাতাও সিন্ধি। আপনি তো জানেন যে তারা মুসলমান নয়, আর গোলামের মা কোনো মুসলমান নারী নয় যে আমি তার উপর অবৈধ কাজের অপবাদ লাগিয়ে দিয়েছি।
ইমাম জাফর সাদিক আল ইসলাম বললেন, তার মাতা কাফের ছিল, একশোবার থাকুক, প্রত্যেক জাতির মধ্যেই বিয়ে শাদীর একটা নিয়ম কানুন ও বিশেষ প্রথা বর্তমান থাকে। যদি কোনো জাতির লোক তার জাতীয় নিয়ম নীতি ও পন্থা অনুসরণ করে বিয়ে শাদী করে, তাহলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিন অবৈধ সম্পর্ক হবে না, আর তাদের সন্তানদেরকে হারামজাদা বা অবৈধ সন্তান হিসেবে গণ্য করা যাবে না।
ইমাম তাকে আরো বললেন, তুমি এ মুহূর্তে আমার কাছ থেকে দূরে চলে যাও, আর কোনোদিন আমার কাছেও আসবে না।
সেদিন থেকে কেউ হযরত ইমাম জাফর সাদিক আল ইসলামকে আর কোনোদিন ওই লোকটির সাথে চলতে দেখেনি। আজীবন তাদের মধ্যে বিচ্ছেদ বহাল ছিল।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম জাফর সাদিক আলাইহি সাল্লামের জীবন থেকে নিয়ে কয়েকটি ঘটনা শুনলাম। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসুল, তুমি জাগরণে থেকো শয়নে, শিরোনামের নাতটির কথা ও সুর লিটন হাফিজ চৌধুরীর, আর গেয়েছে শিশু শিল্পী জাহিন ইকবাল।
তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি থেকো দরুদ হয়ে মুখে, আজীবন আমার সুখে দুঃখে, তুমি থেকো দরুদ হয়ে মুখে, আজীবন আমার সুখে দুঃখে, পাপিয়া হয়ে থেকো মন কানুনে, মন কানুনে, আমার অনুভবে থেকো মুহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি, আমার অনুভবে থেকো মুহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি, কণ্ঠেতে গান হয়ে তুমি, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি চোখের নীলে থেকো মিশে, আজীবন চোখের জলে ভেসে, তুমি চোখের নীলে থেকো মিশে, আজীবন চোখের জলে ভেসে, প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে, উর্মি হয়ে, আমার ধমনী জুড়ে থেকো আহাম্মদ, চোখের তারা হয়ে তুমি, আমার ধমনী জুড়ে থেকো আহাম্মদ, চোখের তারা হয়ে তুমি, চোখের তারা হয়ে তুমি, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্ব স্বপন জুড়ে তুমি।
জাহিন ইকবালের দরদ মাখা কণ্ঠে চমৎকার কথামালার গানটি শুনলে বন্ধুরা তোমরা সবাই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর আহলে বাইতের ইমামদের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করবে, এ কামনায় গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবে না কিন্তু। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে নিয়মিত পরিবেশনা পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 5ই মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি ইত্তেফাক, বাংলাদেশ ডামি সোনার বাংলায় পরিণত বলেন মঈন খান ডেইলি স্টার বাংলা। টাকা পাচার মামলায় ঢাকা টাইমসের সম্পাদক কারাগারে, যুগান্তর কর্মে নেই 5 কোটি মানুষ, এটিও একই দৈনিকের খবর। মতামত, অকাল মৃত্যু বা খুনের সঙ্গে এসব তামাশারও কি বিরতি নেই? প্রথম আলো মানব জমিনের খবর। অভিযানের নামে সারা ঢাকা শহরের রেস্তোরাঁগুলোতে তাণ্ডব চলছে। কলকাতার শিরোনাম, নারদকাণ্ড একটা চক্রান্ত, রায় দিলেন পদ্মমুখী প্রাক্তন বিচারপতি আনন্দবাজার পত্রিকা। ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাবো, অভিষেককে চ্যালেঞ্জ অভিজিতের, সংবাদ প্রতিদিন। ইন্ডিয়াকে ভয় মোদীর, নজর ঘোরাতে পরিবার প্রচারে পাল্টা কংগ্রেসের গণশক্তি। সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, টিআইবির গবেষণা রিপোর্ট, দেশের 24% বাসের ফিটনেস নেই, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। টিআইবির গবেষণা রিপোর্টের যে বক্তব্য আপনি তুলে ধরলেন তাতে দেখা যাচ্ছে যে 24% বাসের ফিটনেস নেই। দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী বাসের পরিস্থিতি এই। আসলে এ নিয়ে কি বলবো, সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এটি এমন একটি বিষয় যেখানে জীবন মরণের প্রশ্ন। বাস যদি ফিটনেস ধরে রাখতে না পারে বা যেসব বাসের ফিটনেস নেই সেই সব বাস যদি রাস্তায় চলে তাহলে যা হবার তাই হয়। সেটা কি? নিতান্তই দুর্ঘটনায় পড়ছে, কেউ মারা যাচ্ছে, যারা আহত হয়ে যাচ্ছে তারা হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, যাকে হারানো হলো তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। বাসের ফিটনেস না থাকার কারণে এইগুলো হরহামেশাই ঘটছে। প্রশ্ন আসতে পারে কেন ঘটছে এগুলো, বা বাসের ফিটনেস থাকছে না, যারা এর নজরদারিতে থাকার কথা তারা কি করছে? এর নজরদারিতে প্রধানত থাকার কথা বিআরটি এর এবং রোড অ্যান্ড হাইওয়ে পুলিশের বা ট্রাফিক পুলিশের। বাস্তবতা হচ্ছে এই যে প্রয়োজনীয় কাগজপত্র বাসের সাথে থাকার কথা বাস কোম্পানিগুলোর, বা প্রত্যেকটা বাসের ফিটনেস সংক্রান্ত 2-3টা সার্টিফিকেট থাকতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হয়, এগুলো অনেক সময় অনেকের হাতে থাকে না। দেখা গেল পুলিশ ধরলো তাকে, ট্রাফিক পুলিশ বা রোড অ্যান্ড হাইওয়ে, সামান্য কিছু টাকার বিনিময়েই সেই বাসের ড্রাইভার বা বাসের কন্ট্রাক্টর তারা মিটিয়ে ফেলো, পুলিশ ছেড়ে দিল। এই যে পুলিশ ছেড়ে দিল সামান্য কিছু অর্থের বিনিময়ে, অথচ এই বাসটি কিন্তু প্রাণঘাতী হয়ে উঠতে পারে এবং অনেকের সারা জীবনের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়গুলো আমার মনে হয় পুলিশের পক্ষ থেকে, বিআরটি এর পক্ষ থেকে অনেক গভীর থেকে ভাবা উচিত, কিন্তু তারা ভাবছে না, যার কারণে তার দায় আমাদের সমাজকে মেটাতে হচ্ছে বহুসংখ্যক জীবনের বিনিময়ে।
জনাব সিরাজুল ইসলাম, ধর্ষণের অভিযোগ আমলে না নেয় জাতিসংঘ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরায়েল, খবরটিকে আপনি কিভাবে দেখছেন?
জি, ইহুদিবাদী ইসরায়েল এবং আসলে তার পশ্চিমা মিত্ররা বা তার পশ্চিমা মিত্রদের উস্কানিতে এই কাজ করেছে যে গাজার যোদ্ধারা ইসরায়েলি নারীদেরকে ধর্ষণ করেছে, তাদের শিল্লতাহানি করেছে, তাদের উপরে যৌন নির্যাতন চালিয়েছে। এই কথা বলার মূল উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি নারী শিশুদের উপরে যে গণহত্যা চালিয়েছে, এবং ইহুদিবাদী ইসরায়েলের সেনারা বরং ফিলিস্তিনিদেরকে কারাগারে রেখে তাদের উপর যৌন নির্যাতনের যে সমস্ত অপরাধ যজ্ঞ চালাচ্ছে, এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য, এইগুলোকে ঢাকার জন্য ইসরায়েল কৌশল করে, ষড়যন্ত্র করে হামাসের বিরুদ্ধে বা গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ এনেছে। এর পেছনে আরেকটা লক্ষ্য ছিল যে তারা যে যুদ্ধ অপরাধ করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, এইটা থেকে যাতে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে থাকে এবং ইসরায়েল যে অপরাধ করছে এই অপরাধের দিকে না তাকিয়ে যাতে হামাসকে মানুষ অপরাধী ভাবতে শুরু করে, এই কৌশলগুলো নিয়ে ইসরায়েল হামাসের বিরুদ্ধে বা গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে জাতিসংঘে বা আন্তর্জাতিক অঙ্গনে নালিশ জানানোর চেষ্টা করছে। কিন্তু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলের এই অভিযোগ আমলে না নেওয়ার কারণে ইসরায়েলের গুসা হয়েছে, তারা তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করবে বলে ঘোষণা দিয়েছে। আমি মনে করি এটা নিতান্তই জাতিসংঘের উপরে চাপ সৃষ্টির একটা অপকৌশল, কিন্তু জাতিসংঘ মহাসচিব আমার বিশ্বাস যে ইসরায়েলের এই চাপ কৌশল, এই চক্রান্ত বুঝতে পারবেন এবং তিনি, আমি মনে করি যে ইসরায়েলের এই চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং ইসরায়েলের এই ভিত্তিহীন অভিযোগ আমলে নেবেন না। আর সবচেয়ে বড় কথা, হামাসের যে নৈতিক মান, তাদের যে নৈতিক চরিত্র, তারা ধর্ষণের ধারে কাছে যাবে এটা ভাবা আসলে ইসরায়েলের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। ইসরায়েল যা করে অভ্যস্ত সেটি তারা অভিযোগ করতেও পিছপা হচ্ছে না, কিন্তু হামাসের জন্য এই কথা মোটেই প্রযোজ্য হতে পারে না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বিচারপতির আসন থেকে রাজনীতির মাঠে পা রেখেই চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শোনালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে তালপাতার সেপাই কটাক্ষ করার পাশাপাশি চ্যালেঞ্জ করে জানালেন, ডায়মন্ড হারবারের নির্বাচনে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব। বিচারপতির পদ থেকে অবসরের পর এদিন সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আগামী 7ই মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে অবশেষে ইডির আবেদনে সাড়া, সন্দেশখালী ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। আজ বিকেল 4:30 মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সন্দেশখালী কাণ্ডে তদন্তভার থাকবে কার হাতে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চরম টানা পড়েন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক চলাকালীনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালী মামলার তদন্তভার তুলে দিলেন সিবিআই এর হাতে। ইন্ডিয়াকে ভয় মোদীর, নজর ঘোরাতে পরিবার প্রচারে পাল্টা কংগ্রেসের। গণশক্তি পত্রিকার এই খবরে লেখা হয়েছে মোদী কা পরিবার নিয়ে প্রচার জনতার আসল সমস্যা আড়ালের জন্য। বিজেপির প্রচারের জবাব দিতে গিয়ে সোমবার এই মর্মে সরব হয়েছে কংগ্রেস। দলের বক্তব্য, ইন্ডিয়া মঞ্চ যত জমাট বাঁধছে বিজেপি ততই অস্থির হচ্ছে। বিজেপির তাবড় নেতারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের নামের সঙ্গে মোদী কা পরিবার স্লোগান জুড়ে দিয়েছেন। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার মন্তব্য, এই হচ্ছে মোদী কা পরিবার। তিনি প্রশ্ন করেন, কেন কর্মহীনতা এত ভয়ঙ্কর, কেন জিনিসের দাম চড়া, কৃষককে ফসলের ন্যূনতম দাম দিতে আইন হবে কিনা বলুন তো। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জৈতুন গাছ লাগালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনেই। গাজা যুদ্ধ বন্ধে ওআইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে, জেদ্দা বৈঠকের আগে ইরানের মুখপাত্র নাসের কানানির প্রেস ব্রিফিং। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করার কথা জানালেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এবং বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ, তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এবারে সবশেষে কয়েকটি খবর। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতকে মস্কো থেকে বহিষ্কার করা উচিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরোভের সঙ্গে ইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা দেখা করতে অস্বীকৃতি জানানোর পর এই কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মেদভেদেভ। রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর হস্তক্ষেপ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে এক পোস্টে তিনি বলেন, ব্রাসেলস থেকে আসা পরামর্শের কারণে এসব রাষ্ট্রদূত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি রাষ্ট্রদূতের প্রচলিত দায়িত্বের বিপরীত পদক্ষেপ, ফলে ইউভুক্ত দেশগুলোর সমস্ত রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে বহিষ্কার করা উচিত এবং কূটনৈতিক সম্পর্কেও কমিয়ে দেওয়া দরকার। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আজকের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।